মহাত্মা বিদুর কি জন্য এই মর্তে দাসীর গর্ভে এসে জন্ম পরিগ্রহ করে শত বৎসর তিনি এইভাবেই জীবনাতিপাত করেছিলেন তা আমরা শ্রবণ করেছি। আজ আমরা সেই মহাপুণ্য গ্রন্থের পরবর্তী অংশ আস্বাদন করতে চলেছি। বৈশম্পায়ন ঋষি তিনি জনমেজয়কে বলছেন, হে রাজন, ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুর জন্মগ্রহণ করায় কুরুবংশ, কুরুজাঙ্গল দেশ এবং কুরুক্ষেত্র এই তিনেই মানে প্রভূত উন্নতি হতে থাকল। ধন ধান্য দেশ মানে চতুর্দিক থেকে সব সুলক্ষণ প্রদর্শিত হতে থাকল। সেখানে সমস্ত পশু পক্ষীগণ সুখে বাস করত। নগরে সমস্ত ব্যবসায়ীগণ তারা কুবুদ্ধি সংযোজনা না করেই তারা ব্যবসা করত, আর চোর ডাকাতের ভয় ছিল না। আর সেই সময় মনে হচ্ছিল যেন সারা দেশেই সত্য যুগ এসে উপস্থিত হয়েছে। আর সেই পরাক্রমশালী যে ভীষ্মদেব, তিনি এমনভাবেই সমস্ত শাসন ব্যবস্থা রেখেছিল যে সুন্দরভাবে সেই রাজ্য সত্য যুগের ন্যায় প্রতীত হচ্ছিল। আর ঠিক সে সময় কি হলো, সেখানেও আরো কৃপণ ব্যক্তি দেখা যেত না, বিধবা তেমন দেখা যেত না। আর ভীষ্মদেব সকলকে মানে আন্তরিকভাবে সকলকে ধর্মের দিক থেকে সকলকেই সাহায্য করতেন। আর ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুরের কার্যে তাদের ব্যবহারে পুরবাসী দেশবাসী তারা সকলেই তাদের প্রশংসা করতেন এবং তারা সমস্ত বিদ্যায় পারদর্শিতা লাভ করেছিলেন। শাস্ত্রজ্ঞান, শস্ত্রজ্ঞান, গজশিক্ষা, নীতিশাস্ত্র, ইতিহাস, পুরাণ, বেদ সমস্ত বিদ্যায় তারা ভীষ্মদেব তাদের সকলকেই সেই সমস্ত বিদ্যা গুরুগৃহে প্রেরণ করে অধ্যয়ন করিয়েছিলেন। ধীরে ধীরে সেই সময় সকলে মানে বীর প্রসবিনী মাতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন কাশী নরেশের কন্যাগণ। তা দেশের মধ্যে শ্রেষ্ঠ কুরুজাঙ্গল এবং ধর্মজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ যে ভীষ্ম এবং নগরগুলির মধ্যে শ্রেষ্ঠ সেই হস্তিনাপুর। তদানীন্তন সময়ে হস্তিনাপুরের তখন বিশাল প্রশংসা। তাই ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, বিদুর ছিলেন দাসীপুত্র, সেই কারণে একজন দাসীপুত্র একজন অন্ধ তাকে তো রাজ্য দেওয়া যায় না। অন্ধ ধৃতরাষ্ট্র সে জ্যেষ্ঠ হলেও মানে অন্ধের কারণে তাকে রাজসিংহাসনে স্থাপনা করলেন না, না করে এই পাণ্ডুকে রাজা করলেন। এবারে অকস্মাৎ ভীষ্মদেব শুনলেন যে সেই গান্ধার রাজ সুবলের কন্যা গান্ধারী তিনি মহা তপস্বী, তপস্যা করে তিনি মহাদেবকে সন্তুষ্ট করে শত পুত্রের বর নিয়েই রেখেছেন। সেখানে সেই গান্ধার নরেশের কাছে গেলেন এবং বললেন, তিনি অন্ধ হলেও তার অন্যান্য দিকে সমস্ত গুণের কথা শ্রবণ করে তারা মানে সেই গান্ধারীকে সমর্পণ করার জন্য স্বীকৃত হলেন। ঠিক সে সময় গান্ধারী তার বিবাহ সুসম্পন্ন, বিবাহের কথা ঠিকঠাক হয়ে যাওয়ার দরুন তিনি কি করলেন যে আমার পতি তিনি অন্ধ, অতএব আমিও অন্ধের অন্ধ হয়েই থাকব। তাই তিনি একটি কাপড়কে কয়েকটি ভাঁজ করে তার চোখে বেঁধে নিলেন, একেবারে প্রতিজ্ঞা করলেন যে আমি কখনো এই পৃথিবীর আলো আর দেখব না। কেমন পতিব্রতা! তারপরে যথাসময়ে তার সঙ্গে বিবাহ হল। আর তার ভ্রাতা শকুনি ভগিনীকে নিজে হস্তিনাপুরে নিয়ে গেলেন এবং সেখানে কিছুদিন ছিলেন। আর অপরদিকে এই যদুবংশে পৃথা নামে অত্যন্ত সুন্দরী এক কন্যা ছিল, যা আমরা পূর্বে শ্রবণ করেছি। পৃথা মানে কুন্তী দেবী, তাকে অনেকেই, অনেক রাজন্যবর্গ বিবাহ করতে চেয়েছিলেন। সেই কারণে তার পিতা একটি স্বয়ম্বর সভার আয়োজন করলেন, যে সেখানে সমস্ত রাজন্যবর্গ থাকবে, তাহলে আর কোনো ঝগড়া বিবাদ থাকবে না, কন্যার ইচ্ছা অনুযায়ী বর পছন্দ করবে। ঠিক সে সময় সর্বগুণসম্পন্ন যে পাণ্ডু, তার পরাক্রম, তার বীরতা প্রদর্শনপূর্বক সব কিছুই জানত, তাই এই কুন্তী দেবী সেই পাণ্ডুকে বরমাল্য প্রদান করে তাকে বিবাহ করলেন। এবারে ভীষ্মদেব চিন্তা করছেন যে এই পাণ্ডুর আরেকটি বিবাহ হলে ভালো হয়। তখন তিনি কি করলেন যে চতুরঙ্গ সেনা নিয়ে মদ্র রাজার রাজধানীতে গেলেন এবং মাদ্রির ভ্রাতা শল্য ভীষ্মের কথায় প্রসন্ন হয়ে মাদ্রির সঙ্গে পাণ্ডুর দ্বিতীয় বিবাহ দিলেন। এইভাবে কিছুদিন তিনি বিবাহ করার পরে আর সেই সংসারে আসক্তি হননি। তিনি একমাত্র ইচ্ছা যে আমি দিক বিজয় করব, আমাকে সমস্ত পৃথিবীকে জিততে হবে। তাই তিনি অনেক সেনা, সৈন্য, সামন্ত সঙ্গে নিয়ে তিনি চললেন দিক বিজয় করতে। বহু দেশ তিনি ভ্রমণ করলেন, সেই চতুরঙ্গ সেনাসহ দিক বিজয়ে বের হয়ে তিনি ব্রাহ্মণদের মঙ্গল পাঠ করে আশীর্বাদ গ্রহণ করলেন। পাণ্ডু সর্বপ্রথম কি করলেন, শত্রু দশান্ন রাজকে আক্রমণ করলেন। সে মহাবীর ছিল, তিনি পরাজিত হলেন, তিনি জয়ী হলেন। তারপর রাজগৃহে গিয়ে তিনি প্রসিদ্ধ বীর মগধরাজকে বধ করলেন। সেখান থেকে বহু ধন ধান্য রত্ন তিনি রাজধানীতে পাঠাতে থাকলেন। অপর অপর অন্যান্য রাজন্যবর্গ তাকে মেনে নিতে বাধ্য হলো। তার বাহুবল, তার পরাক্রম, তার যে ধনুর্বিদ্যা, যেমন অর্জুনের যেমন নাম ছিল, ঠিক তদানীন্তন যুগে পাণ্ডু সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী রূপে গণনা হয়েছে। সমস্ত রাজন্যবর্গ অশ্ব, সোনা, রূপা এবং বিভিন্ন বিভিন্ন উপঢৌকন স্বরূপ, মণি মাণিক্য আদি সেই হস্তিনাপুরে প্রেরণ করতে থাকলেন। পাণ্ডুর এই মহা পরাক্রমে সকল দেশবাসী সন্তুষ্ট হলেন। রাজকোষ একেবারে পরিপূর্ণ হয়ে গেল স্বর্ণে এবং রাজন্যবর্গের মুকুটে মণি মাণিক্য এবং মোহর আদি বিভিন্ন দিক থেকে ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়ে গেল। আর ভীষ্ম তার যে সমস্ত উপঢৌকনাদি আসত সে সমস্ত মাতাকে সমর্পণ করে খুশি করতেন। তারপরে সেগুলো সব রাজ কোষে রেখে দেওয়া হতো। এইভাবে তিনি এমনভাবে এই পৃথিবী পরিচালনা করতে থাকলেন, সকলে একেবারে চমকিত হয়ে উঠল। আর বৈশম্পায়ন বলছেন যে মহর্ষি ব্যাস একবার হস্তিনাপুরে গান্ধারীর কাছে আসলেন। গান্ধারী, তিনি তো পরমাসতী, তাই তিনি সাধুদের সেবা করতেন। তিনি যত্নে সেবায় তাকে পরিতুষ্ট করে একটি বর চাইতে বললেন। তা গান্ধারী তার পতির ন্যায় বলশালী একশত পুত্র যাচা করলেন। অপরদিকে মহাদেবের বর আবার তার উপরে ভগবান বেদব্যাসের, বললেন ঠিক আছে, তুমি যথাসময়ে গর্ভ ধারণ করবে। তিনি যথাসময়ে গর্ভ ধারণ করলেন। দুবৎসর কাল অতীত হলো, কিন্তু কোনো সন্তানাদি হলো না। আর অপরদিকে খবর আসছে যে ধৃতরাষ্ট্রের জন্ম হয়েছে, যুধিষ্ঠিরের জন্ম হয়েছে। এই কথা যখন শুনল, সে চিন্তা করছে আমি হলাম জ্যেষ্ঠা আর আমার কনিষ্ঠার প্রথমে সন্তান হয়ে গেল, আমি তার পূর্বে গর্ভ ধারণ করেছি। স্ত্রী স্বভাব সম্পন্ন বশত তা সে কী করলো, সেই গর্ভকে মানে বহির্গত করলো, কিন্তু সেই সন্তান পুষ্ট হয়নি। একটি পিণ্ড বেরোলো, মাংসপিণ্ড, যা লৌহের ন্যায় শক্ত। তখন সে চিন্তাযুক্ত হলো এই মাংসপিণ্ডটিকে ফেলে দি। ভগবান বেদব্যাস তিনি তপস্যা করছিলেন, সেখানে তিনি অন্তর্দৃষ্টিতে এই বিষয় জানতে পারলেন। তিনি তৎক্ষণাৎ হস্তিনাপুরে চলে আসলেন, এসে বলছেন, হে রানী, এ কী করছ তুমি? এ তোমার করা অনুচিত গো। এ তোমার এই ক্রিয়া, এই কর্ম তোমার করা অনুচিত, আর আমি তোমাকে বর দিয়েছি, সেই বর তো বৃথা যাবে না। বলছেন, তাহলে কি করব? বলছেন, দেখো, এখন তুমি মানে কুণ্ড, মানে ছোট ছোট স্বর্ণের কটোরির ভিতরে বাটির মধ্যে ঘিয়ে পরিপূর্ণ করতে বললেন 100টি। বলছেন, তারপরে তুমি এই মাংসপিণ্ডটির উপরে নিজের হাতে একটু শীতল জল সিঞ্চন করে দাও। সেই শীতল জল সিঞ্চনে সেই মাংসপিণ্ডটি 101টি ভাগে পূর্ণ হল, মানে একটি কন্যাও হয়েছিল তার। 101টি টুকরো হলো। 101টি টুকরোকে তিনি পৃথক পৃথক সেই ঘৃতের কটোরির মধ্যে, বাটির মধ্যে রেখে দিলেন। বললেন, এটাকে ঢেকে রাখো, 2 বছর পরে খুলবে। বলছেন, ঠিক আছে। এইভাবে 2 বছর পরে যথাসময়ে তাদের সুন্দর 100টি পুত্র উৎপন্ন হল। তন্মধ্যে যে প্রথমে জন্মগ্রহণ করছে সে হচ্ছে দুর্যোধন। এই দুর্যোধন যখন জন্মালো তখন সে গর্ধবের সুরের মতো ডাকছে, মানে গর্ধব গাধা যখন ডাকে সে তো বিকট শব্দ। এবং কি হলো, চতুর্দিক থেকে সেই গাধার মতো শব্দ শ্রবণ করে সমস্ত গর্ধব, শিয়াল এবং কাক তারাও ডাকতে শুরু করলো, মনে করলো আমাদের বংশের লোক এসে গেছে। আর চতুর্দিকে কি হলো, হঠাৎ ঝড় উঠল, আর কয়েক স্থানে তো আপনা আপনি হতেই আগুন লেগে গেল। আর সেই সব শুনে ধৃতরাষ্ট্র ভীত হয়ে তিনি ব্রাহ্মণ ভীষ্মদেব এবং মহাত্মা বিদুরকে এবং আত্মীয় স্বজনকে ডেকে এক জায়গায় করলেন। তিনি সমস্ত বৃত্তান্ত বললেন যে এখন কি করা যায়, এখন কি হবে। বললেন যে এখন কি করা যাবে। বলছেন, দেখো, সেই ধর্মরাজ যুধিষ্ঠিরের কথা আমি শ্রবণ করেছি যে সে তো রাজা হবেই, কিন্তু কেমন বুদ্ধি, দেখুন বুদ্ধি তার প্রথম থেকেই ভালো নয়, এমনি জ্ঞানী গুণী। তখন জিজ্ঞাসা করছেন, আচ্ছা, আপনারা তো সকলে ব্রাহ্মণগণ আছেন, তা বলুন আমার পুত্র রাজা হবে কিনা। এই আমার আমার আরম্ভ হয়ে গেল, আমার পুত্র রাজা হবে কিনা তা বলুন। ধৃতরাষ্ট্রের কথা শেষ হওয়ার আগেই মাংসভোজী শিয়ালের দল তখন ডেকে উঠল একেবারে। আর অমঙ্গল সূচক অশুভ ইঙ্গিত দেখে ব্রাহ্মণদের সঙ্গে বিদুর সেই রাজসভায় সকলের সম্মুখে বলছেন, রাজন, আপনার এই জ্যেষ্ঠ পুত্রের যখন জন্ম হলো চতুর্দিকে অমঙ্গলী আর অমঙ্গল সমস্ত যে সমস্ত অশুভ হিংস্র জন্তু জানোয়ারগণ তারা মানে একেবারে আনন্দে উৎফুল্লিত হয়ে উঠেছে। আকাশে মানে অকস্মাৎ বিদ্যুৎ চমকাচ্ছে, চতুর্দিকে ঝড় উঠছে, আবার চতুর্দিকে কয়েক জায়গায় আগুন লেগে গেল। তা আমার মতে এই পুত্রকে আপনি ত্যাগ করুন। কিন্তু পুত্রের মায়াতে পড়ে সে কোনো প্রকারেই রাজি হলো না। তাই এই বিদুরের কথায় যদি তাকে তখন বধ, মানে ত্যাগ মানেই বধ, শিশুকালে ত্যাগ, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে, তাহলে তার তো আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। তাহলে আর এই সমস্ত মানে দুনিয়ার ঝঞ্ঝাট আর হতো না, এই পুরুকুল কুরুকুল আর ধ্বংস হতো না। এইভাবে তিনি বললে কিন্তু তার কথা ধৃতরাষ্ট্র মায়ায় মোহিত হয়ে তা কোনো প্রকারেই শুনলেন না। বলছেন, আপনি যদি বংশের কল্যাণ চান, হে রাজন, ধৃতরাষ্ট্রকে আরো বলছে বিদুর, তাহলে আপনি এক কাজ করুন, আপনার তো 100 পুত্র হয়েছে, একটিকে ত্যাগ করুন, তাহলে দেখবেন কুল বাঁচবে। কেমন দূরদর্শিতা বিদুরের! আপনি জানেন না যে দেখুন, যদি আপনাকে নিজ কুল ও জগতের মঙ্গল সাধন করতে হয় তাহলে এই কাজই আপনি করুন। কেমন? বলছেন শাস্ত্রে স্পষ্ট ভাষায় বলেছে যে সমস্ত কুলের জন্য একজন মানুষকে ত্যাগ করা যায়, দুষ্ট ব্যক্তিকে, যদি কুল রক্ষা করতে হয়। অতএব আপনি কুল রক্ষার্থে এই অশুভ পুত্রকে ত্যাগ করুন। বলছেন সমস্ত গ্রামের জন্য একটি কুল এবং দেশের জন্য একটি গ্রাম ত্যাগ করা যায়। আর যারা আত্মকল্যাণ ইচ্ছা করেন তারা এই পৃথিবীকে ছেড়ে, সকলকে ছেড়ে একাকী হয়ে তারা সাধু হয়ে যান। অতএব আপনি শাস্ত্র দৃষ্টি অনুযায়ী এই অশুভ পুত্রকে এই মুহূর্তে পরিত্যাগ করুন। কিন্তু সে কোনো কথাই শুনতে রাজি নয়। এইভাবে 101টি যে মাংসপিণ্ড তার মধ্যে 17টি পুত্র হলো আর 1টি কন্যা হলো। এই সময় যে সময় গান্ধারী গর্ভবতী ছিলেন সে সময় এই ধৃতরাষ্ট্রের সেবায় এক বৈশ্য কন্যা ছিল। সেই বৈশ্য কন্যাকে তিনি ভোগ করলেন, তার গর্ভে যুযুৎসু নামক এক পুত্র উৎপন্ন হল। ইনি পরম ধার্মিক এবং অন্যান্য পুত্রদের মতো না, তিনি পরম ধার্মিক ছিলেন, যশস্বী ছিলেন এবং বিচারশীল ছিলেন। এবার হে জনমেজয়, ধৃতরাষ্ট্রের সেই শতপুত্রের নাম শ্রবণ করো, শুনবেন। সেই ধৃতরাষ্ট্রের শতপুত্রের নাম জ্যেষ্ঠ হচ্ছে দুর্যোধন, তারপরে দুঃশাসন, দুঃসহ, দুঃশল, জলসন্ধ, সম, সহ, বিন্দ, অনুবিন্দ আর দুর্দর্শ, সুবাহু, সুপ্রদর্শন এবং দুষ্মর্ষণ, দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, বিবিংসতী, বিকর্ণ, সল, সত্য, সুলোচন ইত্যাদি তিনি 17টি পুত্রের নাম শ্রবণ করালেন। আর ধৃতরাষ্ট্রের যে একটি কন্যা হয়েছিল 101টি মাংসপিণ্ড, তার মধ্যে সেই কন্যার নাম হচ্ছে দুঃশলা, তার কথাও পরে শ্রবণ করাব। এরা সকলেই বড় বীর, যুদ্ধকুশল এবং শাস্ত্রজ্ঞ ছিলেন, কিন্তু শাস্ত্র মানতেন না। শাস্ত্র জানলেই তো আর হবে না, শাস্ত্র মানাটাই হচ্ছে মুখ্য। ধৃতরাষ্ট্রের এদের সকলেরই যথাযোগ্য সময়ে সুন্দরী কন্যাদের সঙ্গে বিবাহ দিলেন। আর দুঃশলার বিবাহ হয় রাজা জয়দ্রথের সঙ্গে, এ আমরা পরে পরে আস্বাদন করব। জনমেজয় জিজ্ঞাসা করলেন, হে ভগবান, বৈশম্পায়ন ঋষি ভগবান বলে সম্বোধন করছেন, আপনি ধৃতরাষ্ট্রের পুত্রদের জন্মকথা তো শ্রবণ করালেন, কারণ জনমেজয় তো জানেন যে তারা খুব একটা ভালো লোক ছিল না একটাও। তাই তিনি তখন বলছেন যে আমি পাণ্ডবদের জন্মকথা শুনতে চাই। বলছেন বেশ ভালো কথা, হে জনমেজয়। রাজা যখন সমস্ত পাণ্ডু যখন দিগ্বিজয় করে তিনি যখন রাজ্যে ফিরে আসলেন, তার কিন্তু সেই যে স্ত্রীদের সঙ্গে বসে কথাবার্তা বা তাদের সঙ্গে যে সমস্ত মানে ক্রিয়াকলাপ তা তিনি করার সময় পেতেন না। তাই বুদ্ধি করে পিতামহ ভীষ্মদেব তিনি বললেন, দেখো আমি তোমার রাজ্য কিছুদিনের জন্য দেখব, তুমি এখন কিছুদিন সংসার ভোগ করো একান্তে গিয়ে। পিতামহ ভীষ্মদেব অতি উত্তম উপমানের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করে দিলেন। আর বললেন যে এখন তো রাজা কাউকে করতে হবে, অল্প সময়ের জন্য, তুমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসছো ততক্ষণ পর্যন্ত রাজমুকুট ধৃতরাষ্ট্রকে দেওয়া হোক। ধৃতরাষ্ট্র তো ভেতরে ভেতরে খুব খুশি, উপরে বলছে না না না, আমি অন্ধ কি করে চালাই। পিতামহ ভীষ্মদেব বলছেন যে তোমাকে কিছু করতে হবে না, তুমি তো কেবল বসে থাকবে, যা করবো আমিই করবো। বলছেন ঠিক আছে। সেই রাজমুকুট পেয়ে সে তো রাতে বুকে আঁকড়ে ধরে রাখে, আর ভেতরে ভেতরে জ্বলন যে এই পিতামহ ভীষ্মদেব আর এই দাসীপুত্র বিদুর এই দুটো বুদ্ধি করে আমাকে মুকুটটা না পরিয়ে দিয়ে সে মানে আমার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুকে দিয়েছে। কেমন শয়তানেরা, নিজে শয়তান তা বুঝতে পারছে না, যে শয়তান হয় সে কি আর নিজেকে বলে আমি শয়তান, অন্য লোকগুলোকে শয়তান দেখ। গান্ধারী বলছেন যে হে স্বামীন, আপনি আজ এত চিন্তাযুক্ত কেন? বলছেন দেখো আজ আমার স্বপ্ন পুরো হয়েছে, আমি রাজমুকুট পেয়েছি। বলছেন আপনি তো অন্ধ, আপনি রাজমুকুটের স্বপ্ন দেখেন কেন? সেই আমাদের দেবর যে পাণ্ডু, সে তো পরম ধার্মিক, সে তো আমাদের কখনো তাচ্ছিল্য করে না, কখনো অযত্ন করে না, আপনার মধ্যে হিংসাত্মক ভাব কেন? বলছেন আরে তুমি নারী, তুমি কি বোঝো, তুমি চুপ করো। সেই মুকুটটাকে ধরে ভালো করে হাত দিয়ে দিয়ে দেখেন আর তার বুদ্ধি খারাপ হতে থাকে। অপরদিকে পাণ্ডু পিতামহ ভীষ্মকে অত্যাধিক শ্রদ্ধা করতেন, গুরুদেবের মতন, ভগবানের মতন। তার আদেশ পালনের জন্য দুই রানী, দেবী কুন্তী এবং দেবী মাদ্রিকে নিয়ে তিনি সেই সুন্দর উপমানে মহলে প্রবিষ্ট হলেন। নিত্যপতি তাদের সঙ্গে বিভিন্ন প্রকার যে সমস্ত ক্রিয়াকলাপ তা তাদের মধ্যে বিদ্যমান ছিল, হাস্যাদি, কৌতুক এবং পাশা খেলা ইত্যাদি। অকস্মাৎ কি হলো, তিনি মৃগয়া করতে গিয়েছেন। এবার মৃগয়া করতে গেলে সেখানে এক মৃগ এক মৃগী তারা সম্ভোগরত ছিল, সম্ভোগ অবস্থাতে ছিল। এমতো অবস্থায় তিনি পাঁচটি বাণ একত্রে ছুঁড়ে সেই দুই হরিণ আর হরিণীকে বিদ্ধ করলেন। হরিণী তো সঙ্গে সঙ্গেই মারা গেল, আর সেই হরিণ সে ছটফট করছে, ছটফট করতে করতে বলছে যে হে রাজন, আজ তুমি একই সর্বনাশ করলে, তুমি এই ক্রিয়া এই কর্মটি ভালো করনি, আমরা সম্ভোগরত ছিলাম, তুমি সেমত অবস্থায় আমাদের তীরে বিদ্ধ করলে, দেখো আমার পত্নী মানে হরিণী সে সঙ্গে সঙ্গেই মারা গেল, তোমার বড়ই গর্হিত কর্ম করেছ। দেখো পশু হত্যার বিধান ক্ষত্রিয়দের আছে, কিন্তু সম্ভোগ অবস্থায় কোনো জন্তু জানোয়ারকে বধ করার বিধান শাস্ত্রে লিপিবদ্ধ করেনি, অতএব তুমি বড়ই অন্যায় করেছ। তুমি জানো না আমি কিন্দম ঋষি, আমি এই মনুষ্য শরীরে যে সহবাস করব এটা আমার ঘৃণা হয়, কিন্তু ভগবানের মায়া থেকে উত্তীর্ণ হওয়া তো বড়ই কঠিন, তাই আমি মাঝে মধ্যেই আমরা হরিণ এবং হরিণী হয়ে সম্ভোগ ক্রিয়া সুসম্পন্ন করি। তা তুমি আজ আমাকে যখন সেই অবস্থায় তুমি আমাকে হত্যা করলে, আমি তোমাকে অভিসম্পদ প্রদান করছি যে তুমিও যখন স্ত্রী সম্ভোগের জন্য প্রস্তুতি নেবে সেই সময় তোমার মৃত্যু এসে তোমাকে গ্রাস করবে, বলে মারা গেলেন। কিন্দম ঋষি অভিসম্পদ প্রদান করলেন। তিনি অনেক কষ্টে অনেক মনোদুঃখে রানীদ্বয়ের নিকটে আসলেন। রানীদ্বয় তাকে দেখে চিন্তা করছে যে এত অমনস্ক কেন, লোকটিকে দেখে মনে হচ্ছে তার মনটা ভাঙা ভাঙা। তাই জিজ্ঞাসা করছেন হে রাজন কি হয়েছে, তোমার তো দেখে মনে হচ্ছে যে তুমি তোমার বোধহয় কোনো আত্মীয়ের মৃত্যু হয়েছে। বলছেন আমার আত্মীয়ের থেকেও আরো অতি প্রিয় অতি পূজনীয় ব্যক্তিকে আমি অতি পূজনীয় ব্যক্তি আমা কর্তৃক নিহত হয়েছে, তাই আমি মহা দুঃখিত। সমস্ত বৃত্তান্ত বললেন। বলার পরে তিনি বলছেন হে কুন্তী, হে মাদ্রী, তোমরা এখান থেকে রাজধানীতে ফিরে যাও, সেখানে ধর্মাত্মা শান্তনীর পুত্র মানে পিতামহ ভীষ্মদেব আছেন এবং অন্যান্য সকলেই আছে, তোমাদের দুজনকে তারা অনেক যত্নের সঙ্গে রাখবে। দেখো আমি তো এখন ঋষি শাপাগ্রস্ত হয়েছি, অতএব আমি তো আর সংসার করতে পারবো না, বংশ বিস্তার করতে পারবো না, আমি সেই ব্যাসদেবের পথকেই অবলম্বন করব, অর্থাৎ আমি সন্ন্যাস গ্রহণ করব। আমি সন্ন্যাসী হয়ে গেলে তোমরা তো আমার সঙ্গে থাকতে পারবে না, তাই তোমরা যাও, তোমরা তো রাজকুমারী, তোমরা কষ্ট স্বীকার করতে পারবে না, কিন্তু আমরা ক্ষত্রিয় রাজা, আমাদের সব রকম অভ্যাস আছে, তোমরা যাও যাও ফিরে যাও। আজ সেই দৈব আমাকে এক প্রকার ভালোই করেছে, আবার অপরদিকে নিহতও করেছে। বলছেন আমাদের পিতা বিচিত্রবীর্য সেও অত্যাধিক কামাসক্ত হয়ে এমনভাবেই তিনি ছিলেন যে সাত বছরের মধ্যে তার মৃত্যু হয়ে গেল বিবাহের পরে। আমিও সেই বংশের, অতএব আমি এর থেকে দূরে থেকে মুনি ঋষিদের যে ধর্ম সেই ধর্ম পালন করি, আর আমি ঘোর তপস্যা করব, এবং সেই মুনি যে আমা কর্তৃক হত্যা হয়েছে আমি তার জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ তপস্যা করব, আর এক এক দিন এক এক বৃক্ষের নিচে নির্জন স্থানে বাস করে মৌনী হয়ে সন্ন্যাসী হয়ে আশ্রমে আশ্রমে ভিক্ষা করে আমি উদার পুরাণ করব, আর প্রিয় অপ্রিয় চিন্তা ত্যাগ করে শোক হর্ষের কথা চিন্তা করে নিন্দা স্তুতির কথা ছেড়ে দিয়ে উভয়কেই আমি সমান মনে করে থাকব। আশীর্বাদ নমস্কার সুখ দুঃখ এবং প্রতিগ্রহ রহিত হয়ে কারো প্রতি ক্রোধ এবং ক্রোধ বা বিদ্বেষ ভাব আমি রাখব না, সর্বদা প্রসন্ন থাকব গো, আর সকলের মঙ্গল করব। এই চরাচরের কোনো প্রাণীকে আমি আর কোনোদিন কষ্ট দেব না, আর সকল প্রাণীকে নিজের সন্তানের মতো দেখব, মিতহারী হব মানে অল্প খাব, আর কখনো উপবাসে থাকব, লাভে অলাভে সমদৃষ্টি সম্পন্ন হব। কেউ যদি আমার একটি হাতও কেটে নেয়, কেটে নিয়ে অপর হাতে চন্দন লাগিয়ে দেয়, আমি তার প্রতি কোনো প্রকার দ্বেষ বা কোনো প্রকার রাগ ভাবনা করব না, আমি বাঁচতেও চাইব না আবার মরতেও চাইব না, আমি ঈশ্বরের উপরে সমস্ত কিছু সমর্পণ করছি। আর জীবিত অবস্থায় মানুষ নিজ মঙ্গল কামনায় যেসব কর্ম করে আমি তার কোনোটাই করব না, কারণ এগুলি সবই কালের দ্বারা সীমাবদ্ধ মায়া। তাই আমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে অবিদ্যার জাল কেটে ফেলব, আর প্রকৃতি ও প্রাকৃত পদার্থের অধীনতা থেকে মুক্ত হব, এবং বায়ুর ন্যায় সমস্ত মুনি ঋষি বৃন্দের ন্যায় আমি ইহজগতে বিচরণ করব। যেসব ব্যক্তি সম্মান ও অপমানে প্রভাবিত হয়ে কামনার বশবর্তী হয় সেই অনুসারে চলতে চেষ্টা করব, আর কুকুরের প্রদর্শিত পথে যারা চলে যাপন্ন প্রসঙ্গ ইত্যাদি বলে তিনি বলছেন যে হে মাদ্রি হে কুন্তি, তোমরা আমার নিকটে অনেক প্রিয়, কিন্তু তোমরা এখন আমার রাজধানীতে ফিরে যাও, এবং আমি যে সন্ন্যাসী হয়ে গিয়েছি তা তোমরা রাজধানীতে গিয়ে বলবে। সেখানে আমার মাতা বিদুর, ধৃতরাষ্ট্র, পিতামহী সত্যবতী, ভীষ্মদেব, রাজপুরোহিত, ব্রাহ্মণ, মহাত্মা এবং আত্মীয় স্বজন নগরবাসীগণ সকলকে প্রসন্ন করে বলবে পাণ্ডু সন্ন্যাসী হয়ে গেছে। কুন্তিয়ার মাদ্রি রাজার এই ভাবাবেগ আকুল দেখে তারা বলছেন যে হে আর্যপুত্র, সন্ন্যাস আশ্রম ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তুমি যদি সন্ন্যাসী হও সন্ন্যাসীর সঙ্গে স্ত্রী কখনো থাকে না। যারা সন্ন্যাসী, যারা বৈরাগ্য বেশ অবলম্বন করেছে তারা নারীকে কখনো আশ্রয় দেয় না, আমরাও শাস্ত্র হতে জেনেছি। যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত ত্যাগীরা এই বৈরাগ্য ধর্ম মানে বেশাশ্রয় করে যারা ঘরের সঙ্গে সম্বন্ধ রাখে বা ঘরের সঙ্গে আদান প্রদান করে, তারা কোনো বৈরাগী সাধুর মধ্যে তাদের ধরা হয় না শাস্ত্রে। অতএব তুমি তো সন্ন্যাসী হবে, তা আমরা তোমার সঙ্গে তো থাকতে পারবো না হে রাজন, হে পতিদেবতা, তাহলে এমন একটি উপায় আপনি দেখুন না যে আমরাও আপনার সঙ্গে থেকে যাব। তখন অনেক চিন্তা করে তিনি বলছেন যে হে রানীদ্বয়, শাস্ত্রে আরেকটি আছে বানপ্রস্থ ধর্ম, সেই বানপ্রস্থ ধর্মকে যদি আমি গ্রহণ করতে পারি, আর তোমরা একান্ত আগ্রহান্বিতা হয়েছ, অতএব তোমরা দুজনে আমার সঙ্গে সেই বানপ্রস্থ ধর্ম অবলম্বন করলে থাকতে পারো, কিন্তু সন্ন্যাস অবলম্বন করলে তোমরা থাকতে পারবে না, তাই আমি বানপ্রস্থ ধর্মই গ্রহণ করব। রানীদের ইচ্ছানুসারে তিনি সন্ন্যাস না নিয়ে বানপ্রস্থ ধর্মকে অবলম্বন করলেন, আর দেখতে দেখতে তিনি সেই রাজ বেশ ত্যাগ করে বৈরাগীর বেশ, মানে বানপ্রস্থ তো বৈরাগীর মধ্যেই পড়ে, সেই বৈরাগ্য বেশ ধারণ করলেন। আর যে সমস্ত স্বর্ণ অলঙ্কার আদি ছিল সমস্ত ব্রাহ্মণগণকে তা সম্প্রদান করলেন। আর যে সমস্ত রাজ্যের বিশেষ বিশেষ জিনিসপত্র ছিল সেগুলি ব্রাহ্মণদের দিয়ে তিনি সমস্ত বৃত্তান্ত জানিয়ে রাজধানীতে পাঠিয়ে দিলেন। সমস্ত ব্রাহ্মণগণ সেখানে গিয়ে পাণ্ডু যে এইভাবে বানপ্রস্থ অবলম্বন করে বনে থাকবেন সে বিষয় যখন জানালেন, সমস্ত আত্মীয় বর্গেরা তারা একেবারে দুঃখানলে ডুবে গেল। তারা সকলেই রোদন করতে থাকলো এবং সকলেই মানে হাহাকার শব্দে তারা রোদনও করেছিল যে আজ আমাদের পিতা সদৃশ্য যে রাজা পাণ্ডু সে ঋষি শাপাগ্রস্ত হয়ে আর রাজ্যে ফিরে আসবে না, তারা রোদন করল। বহুদিন পর্যন্ত রাজ্যের কেউ আনন্দ উৎসব আদি কেউ করেনি। এইভাবে তারা সমস্ত বিষয় জানতে থাকল। আর অপরদিকে তিনি বানপ্রস্থ অবলম্বন করে বনেই থাকবেন, বিষয় সুখ উত্তেজক খাদ্য পরিত্যাগ করলেন, কেবল ফল মূল কন্দাদি গ্রহণ করতেন, বলকল পরিধান করবেন। এইভাবে তিনি যেভাবে মানে ক্ষুধা তৃষ্ণা বৃষ্টি বাদল সুখ দুঃখ ইত্যাদিকে তিনি সমভাব অবলম্বন করে এক এক বনপ্রদেশ থেকে আরেক বনপ্রদেশে ঋষিদের ন্যায় তিনি কঠোর নিয়ম করে, কঠোর থেকে কঠোরতম নিয়ম করে তিনি সমস্ত পৃথিবী মানে বনে বনে ভ্রমণ করতে থাকলেন এই রানীদ্বয়কে নিয়ে। এইভাবে তিনি বহুকাল বিচরণ করতে থাকলেন। আর তিনি ধর্ম অর্থ কাম বিষয় সুখ থেকে একেবারে ছেড়ে দিলেন। এইভাবে পাণ্ডু বানপ্রস্থ ধর্ম অবলম্বন করলেন। অপরদিকে বৈশম্পায়ন ঋষি বলছেন, হে জনমেজয়, সেদিন অমাবস্যা তিথি ব্রহ্মাকে দর্শন করার জন্য সমস্ত মুনি ঋষিবৃন্দ তারা কি করছেন যে সেই ব্রহ্মলোকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। সেখানে অন্যান্য যে সমস্ত লোক আছে যারা ইতস্তত বা এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করার শক্তি যাদের আছে তারা ব্রহ্মলোকের দিকে যাচ্ছেন। আর সেই ব্রহ্মবাদী ঋষিগণ তারাও চলেছেন যেখানে সেই ব্রহ্মলোকে এক সভা হবে সেখানে চলেছেন। দেখতে দেখতে তিনি কি করলেন, তিনি নিজেও চলছেন পাণ্ডু, আর রানীদ্বয়ও পেছনে পেছনে চলছেন। তারা কোথায় যাবেন স্বামীকে ছেড়ে? এবার যখন যাচ্ছেন সমস্ত মুনি ঋষিগণ বলছেন, হে রাজন তুমি কোথায় যাচ্ছ গো, তুমি এই দুর্গম পথে যেতে পারবে না, এখানে অন্যান্য লোকে যারা থাকে যারা অন্তরিক্ষে যাত্রা করতে পারে তারাই যাবে, আর আমাদের মতন যারা তেজস্বী মুনি ঋষি তারা ব্যতীত রেখে কেউ সেখানে যেতে পারবে না। তুমি যদি সেই হেঁটে হেঁটে যেতে চাও তাহলে তা সম্ভব নয়, কারণ সেই পথ অতি দুর্গম, আর বিমানের ভিড়ে চতুর্দিকে আকাশমণ্ডল একেবারে সেখানেই ভিড়, যেমন শনি রবিবার আমাদের এখানে ভিড় হয় সে আকাশমার্গেও ওরকম ভিড়, আর ভীষণ দুর্গম পথ, চতুর্দিকে নদী কোথাও খাত ইত্যাদি, আর চতুর্দিকে বরফ, কোথাও বৃক্ষ নেই, সেখানে পশু পক্ষী পর্যন্ত নজরের মধ্যে আসে না, সেখানে শুধু বায়ু এবং সিদ্ধ ঋষি ও মহর্ষিরা যেতে পারেন। এইরূপ দুর্গম পথে এই রাজকুমারীরা কুন্তী এবং মাদ্রী কিভাবে হাঁটবেন, আপনি এই পত্নীদের নিয়ে এই দুর্গম যাত্রা করবেন না? তখন পাণ্ডু চিন্তা করছেন, ওহো আমি শুনেছি যে শাস্ত্রে লেখা আছে যারা নিঃসন্তান তারা স্বর্গে যাওয়ার বা স্বর্গাদিতে যাওয়ার তাদের কোনো অধিকার নেই। তাই বলছেন, ওহো হে মুনি ঋষিবৃন্দ, আজ আমি বুঝতে পেরেছি আমি অভাগা, আমি সন্তানহীন, তাই আমি যেতে সমর্থ হব না, এটাই আমার দোষ আমি বুঝতে পারছি। এই ভেবে খুবই কষ্ট পেয়ে তিনি আর গেলেন না। আর বলতে বলতে তিনি বলছেন, মানুষ এই যে আমরা জন্ম নিয়েছি আমরা প্রত্যেকেই মুখ্য চারটি ঋণে আবদ্ধ, অনেক ঋণ আছে তার মধ্যে মুখ্য হচ্ছে চারটি ঋণ, পিতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ এবং মনুষ্য ঋণ। তাই এই চারটি ঋণ সকলকেই শোধ করতে হয়। যারা এই পৃথিবীতে এসেছেন মানুষ হয়ে, তারা চারটি ঋণে আবদ্ধ। পিতৃঋণ মানে পুত্র উৎপন্ন করে তাদের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধাদি করে সেই ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। দেবঋণ পুণ্যকর্মাদি যজ্ঞাদি করে তাদেরকে ভাগ দিতে হয়। আর ঋষি ঋণ, সেও এই যজ্ঞাদি করে তাদের ভাগ দিতে হয়। এবং মনুষ্য ঋণ, মনুষ্য ঋণটা কেমন, এই পর উপকারাতি ইত্যাদি করাকেই করলে সেখান থেকে মনুষ্য ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু আজ আমি পিতৃঋণ থেকে মুক্তি পাইনি, অন্যান্য ঋণ থেকে তো আমি মুক্তি পেলাম, কিন্তু আমি পিতৃঋণ থেকে মুক্ত হতে পারলাম না। এবারে গীতায় বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামিকম শরণম ব্রজ, অহম তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত প্রকার ধর্মকে বিসর্জন দিয়ে যে আমার শরণাগত হয়, আমাকে ভজনা করে, আমি তার মানে সমস্ত প্রকার পাপ বিনষ্ট করে দিই। এর অনেক অর্থ। অতএব যারা হরি ভজন করবেন, কৃষ্ণকে ভজনা করবেন, তারা কখনো কোনো ঋণে আবদ্ধ থাকেন না। ভগবান তাদের ঋণ সম্পূর্ণ পরিশোধ করে দেন। আর ঋষিরা বললেন, মহাত্মন, আমরা আপনি যে দুঃখ করছেন, আপনার দুঃখে আমরা বাস্তবিক সকলেই দুঃখী, কিন্তু আমরা মানে অন্তর্দৃষ্টিতে দেখতে পাচ্ছি, দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে তোমার দিব্য দিব্য সন্তান আছে, তুমি চিন্তা করো। তিনি চিন্তা করছেন যে আমি তো সেই কিন্দম কর্তৃক অভিসম্পাদিত, আমি তো স্ত্রী সম্ভোগ করতে পারবো না, এবং সেই কার্যে রত হলেই তৎক্ষণাৎ আমি ছটফট করতে করতে মারা যাব, বিদ্যুতের ন্যায় আমার প্রাণ বেরিয়ে যাবে। কিন্তু এনারা কি করে বললেন, তিনি কুন্তির হাত ধরে ক্রন্দন করতে করতে ভূমিতে বসে বলছেন, হে কুন্তি দেবী, তুমি বলো আমি এখন কি করতে পারি, কি তপস্যা করতে পারি যে যাতে আমার পুত্র সন্তান হবে বা আমি সন্তান সন্ততি লাভ করব। তিনি ভেঙে পড়লেন। ভেঙে পড়ে যখন কোনো উপায় না পেলেন, এবারে দেবী কুন্তি বলছেন যে হে রাজন, একবার আমার সেবা দিয়েছিলেন আমার পিতা যে যত সাধু ঋষি আসবে তাদের সেবা যত্ন, তাদের পরিপাটির ব্যবস্থা তোমার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। তা আমি সেই সাধু সেবা করতাম খুব ছোট্টবেলাতে। একবার অকস্মাৎ মহামুনি দুর্বাসা ঋষি এসেছেন, তাকে আমি সেবা যত্ন করলাম, অন্যান্য সাধুদের যেমন করি তেমনই। তা তিনি আমার প্রতি অত্যাধিক সন্তুষ্ট হলেন, হয়ে বলছেন, পুত্রী, আমি তোমাকে একটি বর দিতে চাই, একটি মন্ত্র দিতে চাই। তা সেই মন্ত্র আমাকে দিলেন। মন্ত্র দিয়ে বললেন, তুমি যে দেবকে আবাহন করবে, আহ্বান করবে, তিনি তোমাকে তোমার মনোবাসনা পূর্ণ করবে। তা হে রাজন, আপনি বলুন আমি কোন দেবতাকে আহ্বান করি। মহারাজ পাণ্ডু, তিনি তো মহাধার্মিক, তিনি বলছেন ধর্মরাজকে আহ্বান করো। তা প্রথমেই তিনি ধর্মরাজকে আহ্বান করলেন, এবং তিনি যে সেই সূর্যদেবকে আহ্বান করে যে কর্ণকে প্রাপ্ত হয়েছিলেন, জলে ভাসিয়েছেন, সেই কথা কিন্তু বলেননি, অন্যদিকে ঠিক আছে সব। এবারে দেখতে দেখতে ধর্মরাজ সূর্যের ন্যায় আভাযুক্ত হয়ে সেখানে এসে প্রকট হলেন, হয়ে কুন্তি দেবীকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি চাও। তিনি সমস্ত বৃত্তান্ত বলে বললেন যে আমি একটি আপনা কর্তৃক একটি পুত্র সন্তান পেতে চাই, বললেন তথা। এবারে এক বছর পরে দ্বিতীয় পাণ্ডুর ন্যায় একেবারে মহা তেজস্বী এক মানে সন্তানের জন্ম দিলেন। সঙ্গে সঙ্গে আকাশবাণী হতে থাকলো, বলছেন এই বালক ধর্মাত্মা মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে, আর ইনি মহাসত্যবাদী এবং ইনি প্রচণ্ড পরাক্রমশালী বীর হবেন আর সমগ্র পৃথিবীর শাসনকর্তা ইনি হবেন। পুষ্পবৃষ্টি হচ্ছে, আর সেই সঙ্গে এই সমস্ত কথা দৈববাণী হচ্ছে। এই বালকের নাম হলো যুধিষ্ঠির। তারপরে কিছুদিন পরে তিনি আবার পাণ্ডু বলছেন, প্রিয়ে মানে কুন্তী দেবীকে, তুমি আরেকটি সন্তান লাভ করো তোমার সেই অমোক মন্ত্র দ্বারা। বলছেন, ঠিক আছে তাহলে আপনি আজ্ঞা করুন আমি কাকে আবাহন করি। বলছেন, কেন? আমার মহাবলশালী আরেকটি পুত্রের দরকার। তা পবনদেব, তিনি তো মহাশক্তিসম্পন্ন, অতএব তুমি পবনদেবকে আবাহন করো। দেখতে দেখতে পবনদেব তপস্যায় সন্তুষ্ট হলেন, হয়ে বললেন, হে দেবী কি চাও? বলছেন, আমি আপনার দ্বারা একটি পুত্র পেতে চাই। বললেন, ঠিক আছে তথাস্তু। এক বছর পরে যথাসময়ে সেই যখন সেই সন্তানের জন্ম হচ্ছে, আকাশবাণী হচ্ছে, এবং সেই আকাশবাণী পুষ্পবর্ষণ করে করে বলছে যে এই বালক মহাপরাক্রমশালী মহাবলশালী হবে, তার শক্তি এমন হবে যে সকলে তার কাছে নত হয়ে যাবে। ইনি হলেন ভীমসেন মহোদয়। আর এই ভীমসেনের জন্ম যেদিন হচ্ছে সেই দিনই এই দুর্যোধনের জন্ম, একই দিনে একই সঙ্গে প্রায়। হে জনমেজয়, ভীমসেন জন্মগ্রহণ করতেই এক বিচিত্র ঘটনা ঘটল। মানে জন্মগ্রহণ করেছেন তার এক দুদিনের মধ্যে, প্রায় সঙ্গে সঙ্গেই। কি হলো, সে তো বনপ্রদেশে থাকতেন, সেই বনপ্রদেশে যখন ছিলেন, ছোট্ট শিশু ভীমকে কোলে নিয়ে মাতা কুন্তী লালন পালন করছেন, আদর করছেন, অকস্মাৎ সেই বনের মধ্যে থেকে এক বৃহৎ কায়, বিশাল বড় এক বাঘ এসে হা করে কুন্তীকে খেতে আসে। এবার সেই আমাদের বাংলা ভাষায় বলে না যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, সেই রকম অবস্থা কুন্তীর হয়েছে। কুন্তীর তো ভয়ের ঠেলায় মনেই নেই যে তার কোলে একটি পুত্র আছে। সে তখন নিজে বাঁচার জন্য মানে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে ছুটে যখন পালিয়ে যাচ্ছেন, তখন ওই ভীমসেন যে কোলে ছিল ছোট্ট শিশু, কেবল নবজাত, এবারে তখন একটা বিশাল পাথরের টুকরো ছিল, তার উপর দিয়ে ছুটে গিয়েছেন দেবী কুন্তী, আর ওই বালক মানে ভীম ওই পাথরের উপরে পড়েছে, সে পাহাড়ের বিশাল বড় যে খণ্ড হয় তার উপরে। দেখতে দেখতে সেই পাথরের টুকরোটা মানে বিশাল প্রস্তর খণ্ডটা, সেটা কি হলো, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যেমন কাঁচ ছুঁড়ে ফেলে দিলে যেমন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেই রকম হলো। এই দৃশ্য মহারাজ পাণ্ডু দেখল, দেখে বলছেন, ওরে সর্বনাশ, তাহলে তো আমার এই বীর পুত্র, এই যে দৈববাণী হয়েছিল যে মহাবীর হবে, সে তো এখনই তার পরাক্রম বোঝা যাচ্ছে যে সেই পাথরের বিশাল খণ্ডটা তার টুকরো হয়ে গেল, অনেক টুকরো হয়ে গেল। পাণ্ডু এবার চিন্তা করলেন যে আমার আরেকটি শ্রেষ্ঠ পুত্রের প্রয়োজন। তারা কিন্তু কেবল পুত্র প্রাপ্ত হতেন না, তারা তপস্যাও করতেন। এই পাণ্ডু সেই সময় তিনি এক পায়ে দাঁড়িয়ে তপস্যা আরম্ভ করেছিলেন এক বছর। এক বছর পরে তিনি বলছেন, দেবী তুমি আরেকটি সন্তান প্রাপ্ত। বলছেন, ঠিক আছে বলুন আপনি কাকে, কার দ্বারা পুত্র প্রাপ্ত হতে চান? বলছেন, সমস্ত দেবতার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ইন্দ্র, সেই ইন্দ্রকে তুমি আবাহন করো। ইন্দ্র আসলেন, ইন্দ্র বললেন যে দেবী কি চাও? বলছেন, আমি একটি সুন্দর শক্তিসম্পন্ন যশস্বী পুত্র চাই। বলছেন, ঠিক আছে তথাস্তু। এবারে যথাসময়ে দেখতে দেখতে এক অতি অপূর্ব বালক জন্মগ্রহণ করলেন। চতুর্দিকের বাতাবরণ খুব সুন্দর, আকাশ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে আর সমস্ত দৈববাণী হচ্ছে যে এই বালক সে সাধারণ নয়, এই বালক কার্তবীর্য অর্জুনের ন্যায় পরাক্রমশালী, আর ভগবান শঙ্করের মতো পরাক্রমশালী, আর ইন্দ্রের ন্যায় অপরাজিত, তাকে কেউ মানে পরাজয় করতে পারবে না, সে সর্বদাই জয়ী হবে, এমন পরাক্রম। আর তিনি ক্রমশই যশবৃদ্ধি করে যাবেন। বিষ্ণু যেমন তার মাতা অদিতিকে প্রসন্ন করেছিল, এই বালকও তেমনি সকলকেই প্রসন্ন করবে। এই বালক সামন্ত এবং রাজাদের পরাজিত করে তিনটি অশ্বমেধ যজ্ঞ করবে, আর স্বয়ং ভগবান রুদ্র তার পরাক্রমে সন্তুষ্ট হয়ে তাকে মানে অলৌকিক অস্ত্র সকল প্রদান করবে। এইভাবে দৈববাণী হতে থাকলো আর তাদের সমস্ত প্রশংসা করতে থাকলো। এই আকাশবাণী শুধু কুন্তী নয়, সকলেই শুনতে পেলেন। আর এতে কি হলো, মুনি ঋষি দেবতা সমস্ত প্রাণী অত্যন্ত সন্তুষ্ট হলেন। আকাশে দুন্দুভি বাজতে লাগলো, পুষ্পবৃষ্টি হতে থাকলো, ইন্দ্রাদি দেবগণ সপ্তর্ষি প্রজাপতি গন্ধর্ব অপ্সরা সকলে সেই দিব্য বস্ত্র ভূষণে সুসজ্জিত হয়ে অর্জুনের জন্মের জন্য আনন্দ উৎসব করতে লাগলো। দেবতাদের এই উৎসব শুধু মুনি ঋষিরাই দেখতে পেলেন, অন্যান্য সাধারণ আর কেউ দেখতে পায়নি। এবারে তিনটি পুত্র প্রাপ্ত হলেন, ধর্মকর্তৃক যুধিষ্ঠির, পবনদেব কর্তৃক ভীমসেন, দেবরাজ ইন্দ্রের দ্বারা অর্জুন। এবারে কুন্তীকে অনেক বোঝালেন, মনে করছেন যদি সেই মন্ত্র না দিতে চান, বলছেন দেখো তুমিও আমার স্ত্রী আর মাদ্রিও আমার স্ত্রী, অতএব তোমরা তো ভগিনী ভগিনীই হলে, তা তুমি এক কাজ করো না, সেও কেন নিঃসন্তান থাকবে, তাকে ওই মন্ত্র দিলে সে যদি সেই মন্ত্র জপ করে কোনো দেবকে আবাহন করে তাহলে কি সে সন্তান প্রাপ্ত হবে না? বলছেন না তা হবে। বলছেন তাহলে তোমার দিতে কোনো আপত্তি আছে দেবী? বলছেন না না আমার কোনো আপত্তি নাই। তখন কুন্তী মাদ্রিকে বললেন যে বোন তুমি একবার কোনো দেবতাকে প্রথমে স্মরণ করো। তা তিনি তখন মাদ্রি অশ্বিনী কুমারোদ্দয়কে স্মরণ করলেন। অশ্বিনী কুমারোদ্দয় এসে তার বক্তব্য শুনে তাকে দুটি সন্তান দিয়ে দিলেন, এবং সে সময়ও আকাশবাণী হল, বলছেন এই দুই বালক বল রূপ এবং গুণে অশ্বিনী কুমারের থেকেও তাদের মানে প্রশংসা এই রূপে চতুর্দিকে ছড়িয়ে পড়বে, এবং রূপ দ্রব্য সম্পত্তি এবং শক্তিতে জগতে তারা শ্রেষ্ঠ হবে। এইভাবে তারা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব এই অশ্বিনী কুমারোদ্দয় হতে জন্মগ্রহণ করলেন। তাদের এই পাঁচটি সন্তানের জন্ম হলো। তারা সেই বনপ্রদেশেই সুন্দরভাবে সেখানেই দিনাতিপাত করতে থাকলেন। আর এই পাঁচটি দেবসম্পন্ন পুরুষ দেবতাদের মতো দেখতে, তারা খুব ছোট ছোট, তো এই চার পাঁচ বছর ছ বছর বয়স তাদের, এক এক বছরের সকলের ছোট। সেই বনপ্রদেশে যে সমস্ত মুনিগণ ছিলেন তাদের তো প্রাণের টুকরো এই পাণ্ডবগণ, আর তাদের সেই সমস্ত মহা তেজস্বী ঋষিবৃন্দের যে স্ত্রীবৃন্দেরা ছিলেন তারা তো তাদের খুব আদর যত্ন করতেন। রাজকুমার তারা বনপ্রদেশে যে সমস্ত ভালো মন্দ ঠাকুরকে ভোগ লাগাতেন তাই পাণ্ডবদের না দিয়ে তারা খেতেন না। এমন সমস্ত মুনি ঋষিবৃন্দের এবং সেই বনের সমস্ত পক্ষীপাক্ষীদেরও প্রিয় হয়ে থাকতে থাকলো। একবার বসন্তকাল এসেছে, চতুর্দিকে সুন্দর সমস্ত বৃক্ষরাজি তারা পাতা সকল ছেড়েছে, সমস্ত ময়ূর ময়ূরী তারা নৃত্য করছে, পক্ষীকুল তারা কুজনধ্বনি করছে, চতুর্দিকে পুষ্পের গন্ধ বয়ে চলেছে। এমতো অবস্থায় একদিন মাদ্রি সুসজ্জিতা হয়ে রাজা পাণ্ডুর সঙ্গে বনপ্রদেশে বিচরণ করছে। এই সুন্দর অবস্থায় সেই বসন্তকালে তাকে কামদেব এসে আক্রমণ করল, কোনো কিছুই আর শুনতে চায় না। তিনি রানীকে জড়িয়ে ধরলেন এবং তার সঙ্গে সেই সমস্ত কামক্রীড়ায় যখন রত হতে চলেছেন, যখন সেই রতিক্রীড়ায় ব্যবহৃত হতে চলেছেন, তৎক্ষণাৎ দেখা গেল সে জড়িয়েই রানীর সঙ্গে তার মৃত হয়ে গেছে, মারা গিয়েছে সেই ঋষি সাপ ঋষি কন্দম। কিন্তু সে কামাসক্তের কারণে সেই ঋষির সাপও সে তখন ভুলে গেল। এই কথা যখন দেবী কুন্তী জানতে পারলেন, ছোট ছোট পুত্র পিতাহারা পাঁচটি বালককে নিয়ে এসে দাঁড়িয়েছে, তখন মাদ্রি দূর থেকে হাত দিয়ে হাত ইশারা করে বলছেন, দিদি আপনি আর এই পুত্রদের সামনে নিয়ে আসবেন না, আপনি এখানে আসুন। এবারে তিনি চলে আসলেন, এসে বলছেন, মাদ্রি বোন তুমি ওই বালকগুলির পাশে যাও, আমি এই রাজার সঙ্গে সহমৃতা হব, কারণ আমি তো জ্যেষ্ঠা রানী, তাই আমি সহমৃতা হই, আর তুমি এই পাঁচটি সন্তানকে লালন পালন করে বড় করো। বলছেন, দিদি আজ সে যতদিন পর্যন্ত আপনার কাছে ছিল, আপনি সে কামাসক্ত হলেও আপনি তাকে বুঝিয়ে পড়িয়ে ঠিক জ্ঞান দিয়ে তাকে সেই সঙ্গ থেকে দূরে রাখতেন, কিন্তু আমি তা পারলাম না। এই রাজার মৃত্যুর যে দোষ, সে দোষী হচ্ছি আমি, আমার দোষেই তার মৃত্যু হয়েছে। সে তো তোমার সঙ্গেই বেশি থাকতো, কিন্তু তুমি তাকে সর্বদাই শাস্ত্র জ্ঞান দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে রাখতে, আজ আমার জন্য মহারাজ পাণ্ডুর মৃত্যু হয়েছে। তা দিদি আমি করজুড়ে প্রার্থনা করি যে তোমার অধিকার সমৃতা হওয়ার, কিন্তু আমি চলে যাই, এটাই আমার প্রার্থনা। আমি যদি সত্য সত্যই তুমি আমাকে ছোট বোন বলে মনে করো, তাহলে এই সুযোগ আমাকে দাও, এই মৃত্যুর দায়ী আমি, অতএব আমাকে সমৃতা হতে দাও, আমরা স্বর্গে গিয়ে পুনরায় এই মহারাজকেই আবার স্বামী রূপে পাব, আর তুমি আমার এই পুত্রদ্বয়কে তোমার পুত্র মনে করেই রেখো, তাদের তো আর কেউ নেই, আমি চলে গেলাম। এই বলে তিনি বনপ্রদেশে সেই রাজার অন্ত্যেষ্টিক্রিয়া মানে দাহক্রিয়া হলো, আর সে সঙ্গে মাদ্রি সমৃতা হলেন। সমস্ত মুনি ঋষিগণ তারা একত্রিত হয়ে চিন্তা করছে, দেখো আজ ধর্মাত্মা পাণ্ডুর মৃত্যু হয়েছে, মাদ্রিও চলে গেছে, তাই এই রাজকুমারগণ এই বনপ্রদেশের দুঃখ কিভাবে ভোগ করবে, ছোট ছোট তার পিতাও নেই, তাদের কে আহার এনে দেবে, কে খাইয়ে দেবে, কে আহারের যোগান দেবে। তা আমরা আমাদের ঘাড়ে যখন দায়িত্ব এসেছে, সেই রাজা পাণ্ডু সে সব কিছু ছেড়ে, সমস্ত পরিবার সমস্ত আত্মীয় বর্গকে ছেড়ে আমাদেরকে কত ভালোবাসত, আমাদেরকেই মানে পিতা মনে করত, আমাদেরকেই গুরুদেব মনে করত, আমাদেরকে ভগবান মনে করত, তা তিনি ছেড়ে চলে গেছেন ছোট ছোট এই শিশুদের রেখে। তা আমরা আমাদের কর্তব্য অনুযায়ী আমরা দেবী কুন্তী এবং তার এই পঞ্চপুত্রকে নিয়ে হস্তিনাপুরে যাই। এবারে কিছু চিতার অগ্নি মানে অস্থি নিয়ে গেলেন মাদ্রি এবং রাজা পাণ্ডুর অস্থি সঙ্গে করে নিয়ে গেলেন, আর সেই ছোট ছোট পাঁচটি পুত্রকে ঋষিবৃন্দ নিয়ে রাজধানীতে গিয়ে উপস্থিত হলেন। বেশ কয়েকদিন ধরে, প্রায় 7-8 দিন হেঁটে হেঁটে তারা চলে গেলেন, কারণ হাঁটতে হচ্ছে এই কারণে, সেই সমস্ত ঋষিবৃন্দ ছিলেন তারা মহাতেজস্বী, তারা ইচ্ছা করলেই নিমিষের মধ্যে মনের গতিতে যেতে পারেন, কিন্তু সঙ্গে নর মানুষ আছে তো, অতএব তাদেরও হেঁটে যেতে হলো, আর উপায় নেই। সেই সমস্ত মহাতেজস্বীগণ যখন হস্তিনাপুরের প্রদেশে হস্তিনাপুর প্রদেশে যখন গমন করেছেন, ধীরে ধীরে রাজধানীতে প্রবেশ করেছেন, সমস্ত মুনি ঋষিবৃন্দের আগমন হয়েছে, এই কথা জানতে পেরে সেখানকার সমস্ত প্রজাবৃন্দ রাজধানীতে গিয়ে উপস্থিত হয়েছেন, যে এই সমস্ত সাধুদের দেখা যায় না, তারা সকলে একত্রিত হয়েছেন চতুর্দিকে কোলাহল রব সেই সাধুদের দেখার জন্য। সেখানে দেখতে দেখতে নগরবাসীগণ সকলে সেখানে চলে এসেছিল, ভীষ্ম, দোমহত্র, বাল্লিক, ধৃতরাষ্ট্র, বিদুর, সত্যবস্তী, কাশীরাজের কন্যাগণ, দেবী গান্ধারী, দুর্যোধন ও দুর্যোধনের সমস্ত ভাইয়েরা সেখানে এসেছেন। সেখানে কোলাহল শান্ত করালেন ভীষ্মদেব সকলকে ইশারা করে। সেই সমস্ত মহাতেজস্বী ঋষিবৃন্দ বলছেন যে আপনারা এখানে সকলেই আছেন, কাকেই বা সম্বোধন করে কি বলি, তা আমরা সকলকেই সম্বোধন করে এই কথাই বলতে এসেছি যে মহারাজ পাণ্ডু ঋষি শাপাগ্রস্ত ছিল, সেই কারণে তার মৃত্যু হয়েছে, আর তার সহমৃতা হয়েছেন তার কনিষ্ঠা রানী মাদ্রি, তা আমরা তাদের যে অস্থি তা তো নিয়ে এসেছি, আর এই পাঁচ পুত্রকে আমরা নিয়ে এসেছি। তিনি অলৌকিক মন্ত্র প্রাপ্ত হয়েছিলেন, তপস্যা করেছিলেন এবং দেবী কুন্তীর দ্বারা এই পাঁচটি পুত্র তিনি প্রাপ্ত হয়েছেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব, প্রথম যে তিনটি পুত্র, এই তিনটি পুত্র দেবী কুন্তীর, আর শেষের যে কনিষ্ঠ দুই পুত্র তা মাদ্রি। তা আমরা আমাদের সঙ্গেই পাণ্ডু সর্বক্ষণ ধর্মযাজন করে থাকত, তাই আমাদের কর্তব্য যে আমরা এই অনাথ শিশুদের আপনাদের কাছে দিয়ে যাই। তাই আমরা কর্তব্যনিষ্ঠ হয়ে এসেছি, অতএব যা ভালো হয় আপনারা তাই করুন বলে দেখতে দেখতে সেখানেই সেই সমস্ত মুনি ঋষিবৃন্দ অদর্শন হয়ে গেলেন। এবারে ভীষ্ম পিতামহ তিনি মহাত্মা বিদুরকে বললেন, বিদুর, বিদুর তো হাত জোর করে বলছেন যে বলুন, আজ্ঞা করুন। সকলে পাণ্ডুর এই যে মৃত্যু, মাদ্রির যে মৃত্যু, এই কথা শ্রবণ করে তাদের দুঃখে তাদের মানে প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে, কেউ কোনো কথাই বলতে পারছে না, একে অপরের দিকে তাকিয়ে শুধু অশ্রুপাত করে চলেছে। সেমতো অবস্থায় বিদুরকে বললেন, হে বিদুর, সমস্ত ব্রাহ্মণগণকে এখানে ডাকো। ডেকে রাজা পাণ্ডুর অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করো, শ্রাদ্ধ আদি যে সমস্ত কর্ম আদি কাণ্ডে আছে, কর্মকাণ্ডে, তদনুসারে তাদের শ্রাদ্ধবিধি করো এবং ব্রাহ্মণগণকে ধন ধান্য স্বর্ণ গাভী পশু দান করো। এইভাবে অনেক দিন ধরে সেই সমস্ত ক্রিয়া ১২ দিনে সুসম্পন্ন হলো, আর যখন এসেছিল তখন আসতেই প্রায় ১৭ দিন হয়ে গিয়েছিল পাণ্ডুর মৃত্যু হয়েছিল। ১৭ দিবসের দিন মুনি ঋষিবৃন্দ হস্তিনাপুরে এসে পৌঁছেছিলেন। তারপরে সেই সমস্ত ঔর্ধ্বদেহী ক্রিয়া, সেখানে অন্যান্য মন্ত্রীগণ, পাণ্ডব, কৌরব, আত্মীয়, কুটুম্ব, ব্রাহ্মণ, পুরবাসী সকলেই সেই ১২ দিন শ্রাদ্ধ উপলক্ষে ভূমিসর্যায় শয়ন করেছিলেন এবং তার যে বিধিবিধান আছে সেই হিসাবে তারা সেই অন্ত্যেষ্টি ক্রিয়াদি দেবী কুন্তীকে সম্মুখে রেখে সুসম্পন্ন করলেন। আর সেই পাণ্ডব ছোট ছোট পিতাহারা পাঁচটি সন্তানকে মানুষ করার দায়িত্ব মানে প্রকারান্তরে নিয়ে নিলেন পিতামহ ভীষ্মদেব। ধৃতরাষ্ট্রও তার ইচ্ছা না থাকলেও তার মন্ত্রীবর্গের কথা ফেলতে পারবে না, আত্মীয়গণ নিন্দা করবে, সেই কারণে তিনি ভেতরে ইচ্ছা নেই। পাণ্ডুর মৃত্যু হয়েছে, সে তো একেবারে উচ্চস্বরে রোদন করতে থাকলো, কিন্তু তার ভেতরে ভেতরে অভিশন্তি হচ্ছে, যাক মানে আমি এখন তাহলে একেবারে পার্মানেন্ট রাজা হয়ে গেলাম, এখন আমি আর মৃত্যুর আগ পর্যন্ত সরব না, সেই পাণ্ডু আসলেই তো আমাকে রাজ্য দিয়ে দিতে হতো, ভেতরে ভেতরে সন্তুষ্ট, বাইরে ব্যবহার আরেক রকম। এবারে পাণ্ডব মাতা কুন্তীর সঙ্গে অন্তঃপুরে তাকে তাদের থাকার জন্য সুন্দর বাসস্থান প্রদান আদি করলেন এবং সেখানেও তারা সুখে ছিলেন না, সেখানেও তাদের সঙ্গে ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেল। সেই সমস্ত ষড়যন্ত্র শ্রীমান চৈতন্য মহাপ্রভুর যদি কৃপা হয় তাহলে আমরা আগামী দিন হতে সেই সমস্ত উত্তম উত্তম প্রসঙ্গ আস্বাদন করব, যা শ্রবণ করলে জীবের স্বাভাবিকভাবে মঙ্গল হয়ে থাকে, আমরা তৎসমুদয় বিষয় আস্বাদন করব বলে আশা রাখি। অধ্যকার দিনের পাঠের বিরাম স্থান এ স্থানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গৃন্দ্র বিহারী লাল কি জয় শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয় শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কি জয় শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাতে কি জয়, শ্রী শ্রী।